বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 6 এপ্রিল, 23 চৈত্র এবং ফার্সি 17 ফারবার দিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53 মিনিটে। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে পরমাণু সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ছাড়াই ভিয়েনায় বৈঠক শুরু হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে করোনা পরিস্থিতিতে লকডাউন মেনে চলার ব্যাপারে জনগণের উদাসীনতা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা বিষয়ক বৈঠকে বসল ইরান। আর সময় নষ্ট করা যাবে না বলে পেন্টাগনের সতর্কবার্তা। আগামী সপ্তাহে পরমাণু ক্ষেত্রে 133টি সাফল্য উন্মোচন করবে ইরান। তুলে ধরা হবে পারমাণবিক ক্ষেত্রে গত 1 বছরের নানা সাফল্য। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি। লকডাউনের মধ্যে আগামীকাল থেকে চলবে গণপরিবহন। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতার বিদায় নিশ্চিত হয়ে গেছে। কোচবিহারের নির্বাচনী সভায় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আমেরিকা ছাড়া পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেছে ইরান। বৈঠকে অংশ নিতে মার্কিন প্রতিনিধিরা ভিয়েনায় আসলেও ইরানের বিরোধিতার মুখে তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন না। ইরানের সঙ্গে বৈঠক শেষে 5 জাতিগোষ্ঠী মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে বসবে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে একটি মতৈক্যে পৌঁছাতে হবে এবং এ ব্যাপারে সময় নষ্ট করার মতো সময় নেই। পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক লস এঞ্জেলস টাইমস খবর জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, পরমাণু সমঝোতাকে কার্যকর করতে না পারার অর্থ হবে ইরানের পক্ষ থেকে পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছে যাওয়া বা যুদ্ধ লেগে যাওয়া। কাজেই সেরকম ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পেতে হলে অনতিবিলম্বে ইরানের সঙ্গে এই মতকে পৌঁছাতে হবে যে কিভাবে পরমাণু সমঝোতাকে পূর্ণমাত্রায় কার্যকর করা যায়। এর আগে ভিয়েনা বৈঠকে অংশ নিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি গতরাতে ভিয়েনা পৌঁছান। গত শুক্রবার আমেরিকা ছাড়া পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো এক ভার্চুয়াল বৈঠক করে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় আজ বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো সশরীরে আবার আলোচনায় বসবে। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে এবং তার কার্যকারিতা প্রমাণিত হলে তেহরানও তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় বৈঠকের প্রধান লক্ষ্য হচ্ছে তেহরানের উপর থেকে সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা একেবারেই প্রত্যাহার করা। তিনি বলেন, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকের এজেন্ডায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি প্রাধান্য পাবে। অন্য কথায়, কিভাবে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি পূরণ করা হবে বৈঠকে তা সুস্পষ্ট করা হবে। পরমাণু ক্ষেত্রে 133টি সাফল্য জনসমক্ষে উন্মোচন করবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আগামী শুক্রবার জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল ভান্দি আজ এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, পরমাণু শিল্পে অর্জিত 133 সাফল্য উন্মোচন করবেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহ সহ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কামাল ভান্দি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট রুহানি সেদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ান্টাম, লেজার, নিউক্লিয়ার মেডিসিন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে 12টি প্রকল্প উদ্বোধন করবেন। ওমান সাগর ও পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাচ্ছে ইরান ও পাকিস্তান। এই মহড়ায় ইরানের আলবর্জ ডেস্ট্রয়ের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যুদ্ধজাহাজ ও একটি সামরিক হেলিকপ্টার অংশ নিচ্ছে। অন্যদিকে পাকিস্তানের নৌবহর এতে যোগ দিয়েছে। এই নৌবহরে দুটি যুদ্ধজাহাজ রয়েছে। যৌথ নৌমহড়ার মুখপাত্র রেজা শেইবানি বলেছেন, দুদেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশ সাগরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সক্ষমতাও প্রদর্শন করছে। গত 3 এপ্রিল ইরানের বন্দর আব্বাসে নোঙর করে পাকিস্তানের একটি নৌবহর। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করোনায় গত 24 ঘন্টায় মারা গেছেন 66 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে গত বছর মার্চ মাসে করোনা সংক্রমণ শুরুর পর থেকে একদিনের মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় মারা গেছেন 66 জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 64 জন এবং বাড়িতে মারা গেছেন 2 জন। এর আগে গত বছর 30 জুন সর্বোচ্চ মৃত্যু ছিল 64 জন। অন্যদিকে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 7213 জন, যা এদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 29 মার্চ পূর্বের সকল রেকর্ড ভেঙে করোনা শনাক্ত হয়েছিল 5181 জন। সেই রেকর্ড ভেঙে ফের 31 মার্চ শনাক্ত হয় 5385 জন। 1 এপ্রিল শনাক্তের রেকর্ড ভেঙে দাঁড়ায় 6469 জন। 2 এপ্রিলে আবারও রেকর্ড ভেঙে শনাক্ত দাঁড়ায় 6830 জন। এরপর 4 এপ্রিল 7000 ছাড়িয়ে একদিনে শনাক্ত দাঁড়ায় 7087 জন। এরপর আজ দেশের ইতিহাসের সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যুর ঘটনা ঘটল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল 8টা থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 34,360টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 34,311টি। ওদিকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,969 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 558,383 জন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরছে বিশ্ব সংবাদে। এদিকে করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকার ঘোষিত 7 দিনের লকডাউনের মধ্যেই ঢাকাসহ সব সিটি কর্পোরেশন এলাকায় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকালে নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বুধবার সকাল 6টা থেকে এটা শুরু হবে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিধানসভা নির্বাচনে মমতা দিদির বিদায় নিশ্চিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ কোচবিহারে রাসমেলার মাঠে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আজ তৃতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যে 27 মার্চ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 29 এপ্রিল পর্যন্ত মোট 8 দফায় ভোট গ্রহণ হবে। নির্বাচনের ফল ঘোষণা হবে 2 মে। প্রধানমন্ত্রী আজ বলেন, 2 মে দিদির বিদায় নিশ্চিত হয়ে গেছে। গত 2 দফার নির্বাচনে প্রচুর মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, আজও তাই হচ্ছে। বাংলার ভোটে বিজেপির এমন ঢেউ উঠেছে যে সেই ঢেউ তৃণমূল আর দিদির গুন্ডা বাহিনীকে এক পাশে করে নিয়ে ফেলেছে, এক পাশে নিয়ে গিয়ে ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতাকে টার্গেট করে বলেন, সম্প্রতি আপনি বলেছেন সব মুসলিম এক হও, ভোট ভাগ হতে দিও না। এর মানে হল আপনি মেনে নিয়েছেন যে মুসলিম ভোট ব্যাংক যা আপনার শক্তি ছিল তাও এখন আপনার হাতের বাইরে চলে গেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের উপরে অত্যাচার করছে। রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ আলিপুরদুয়ার জেলার কালচিনিতে এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের উপরে অত্যাচার করছে। তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশন সহ কেন্দ্রীয় সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করেন। রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার কালচিনিতে এক সমাবেশে বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন। মমতা প্রধানমন্ত্রী সম্পর্কে বলেন, ট্রাম্পও মনে হয় এতদূর যায়নি, নরেন্দ্র মোদী এতদূর গেছে। প্রত্যেক নির্বাচনের দিন এসে সভা করে দিদি বলে ব্যঙ্গ করছেন।
ট্রাম্প মনে হয় এত দূর যায়নি, নরেন্দ্র মোদী এত দূর গেছে। প্রতি ইলেকশনের দিন আসে আর মিটিং করে ভাষণ দেয় আর বলে, দিদি দিদি ব্যাঙাচি, জানেন তো ব্যাঙাচি, ব্যাঙের বাচ্চাকে বলি ব্যাঙাচি, আর ওরা দেয় ভাঙাচি, ভ্যাঙাচি, মানে আমাকে ভ্যাঙাচ্ছে, আমাকে যত ভাঙাবে আমি তত খুশি। তার মানে আমার ইম্পর্টেন্স আছে বলেই তো ভাঙাচ্ছ, না না হলে তুমি কেন ভাঙাবে? 21 জন জওয়ান মারা গেল সুকমাতে, কোনো ভ্রুক্ষেপ নেই, শুধু বিজেপির সব নেতারা এসে বাংলায় বসে আছে, কোটি কোটি টাকা নিয়ে, হেলিকপ্টার নিয়ে, আমাদের একটা দুটো, ওদের দেখুন 500,000 হেলিকপ্টার নিয়ে, হোটেল দখল করে, গেস্ট হাউস দখল করে, টাকা দখল করে বসে আছে।
মমতা কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে সবাইকে পরামর্শ দিয়ে বলেন, আমার মা বোনেরা যদি দেখেন আপনাকে ভোট দিতে বাধা দিচ্ছে, ভোট কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে, আপনাকে অত্যাচার করছে, ছেলে মেয়েদের উপর অত্যাচার করছে, তাহলে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে, সেখানকার যে কমান্ড্যান্ট আছে তার বিরুদ্ধে আপনারা FIR করুন, নির্বাচন কমিশনকে জানান।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। সিরিয়া থেকে গম চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। এ পর্যন্ত শত শত টন গম চুরি করেছে আমেরিকা। সিরিয়ার সরকারি সূত্রগুলো জানিয়েছে, গত কয়েকদিন ধরে হাসাকা প্রদেশ সহ বিভিন্ন এলাকা থেকে মার্কিন সেনারা বিশাল বিশাল ট্রাকে করে গম নিয়ে যাচ্ছে। এসব গম ভর্তি ট্রাক অবৈধভাবে স্থাপিত আল ওয়ালিদ ক্রসিং পয়েন্ট দিয়ে ইরাকের উত্তরাঞ্চলে পাঠানো হচ্ছে। গতকাল সোমবারও হাসাকা প্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন গুদাম থেকে বহু টন গম নিয়ে গেছে মার্কিন বাহিনী। এ গম চুরিতে সিরিয়ার তৎপর সন্ত্রাসীরা সহযোগিতা করছে। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি বলেছেন, ইয়েমেন বিষয়ক শান্তি প্রক্রিয়ার দুঃখিত, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি বলেছেন, ইয়েমেন বিষয়ক শান্তি প্রক্রিয়ার প্রতি তার দেশের সমর্থন রয়েছে। তিনি গতকাল সোমবার ইয়েমেনের জাতীয় ঐক্যমন্ত্রীর সরকারের প্রধান আলোচক মোহাম্মদ আব্দুসালামের সঙ্গে এই ফোনালাপে এ মন্তব্য করেন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আমাদের বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক আজ থেকে ভিয়েনায় শুরু হয়েছে। বৈঠক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারস্পরিক আস্থার পরিবেশ ফিরিয়ে আনা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রায়জান হোসেন।
ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক আজ থেকে ভিয়েনায় শুরু হচ্ছে। এর আগে পরমাণু সমঝোতার অংশীদার দেশগুলোর সঙ্গে ইরানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আজকের ভিয়েনা বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছিল। ভার্চুয়াল বৈঠকের পর পাশ্চাত্যের কোনো কোনো মিডিয়া খবর দিয়েছিল আজকের ভিয়েনা বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, তবে এতে ইরানের কোনো প্রতিনিধি থাকবে না। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ভিয়েনা বৈঠকে যোগদানকারী ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া পরমাণু সমঝোতার সকল পক্ষই এ বৈঠকে উপস্থিত থাকবে। তিনি বলেন, পরমাণু সমঝোতার যৌথ কমিশন সহ যে কোনো বৈঠকে যদি ইরান উপস্থিত থাকে তাহলে সেখানে যুক্তরাষ্ট্র উপস্থিত থাকতে পারবে না এবং এটাই ইরানের চূড়ান্ত নীতি। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আমরা ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, কমিশনের এবারের বৈঠকের সঙ্গে আগের বৈঠকের কোনো পার্থক্য নেই। তিনি বলেন, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকের এজেন্ডায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি প্রাধান্য পাবে। প্রকৃতপক্ষে পরমাণু সমঝোতায় ইরানের অধিকারের বিষয়টি স্পষ্ট করা আছে। ইরান যেদিন থেকে ওই চুক্তি সই ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সেদিন থেকেই আমেরিকার চাপিয়ে দেওয়ার সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। ওয়াশিংটন এ পর্যন্ত প্রায় 1,500 নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইরানের উপর। বর্তমানে কার্যকরভাবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা নেই। মার্কিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের সদস্য জোসেফ সিরিনেসিয়ন বলেছেন, ভিয়েনা বৈঠকে যে সিদ্ধান্তই গৃহীত হোক না কেন সেটাকে কেবল তখনই গুরুত্বপূর্ণ ও ইতিবাচক হিসেবে দেখা হবে যদি তা বিরাজমান সন্দেহ ও ভুল বোঝাবুঝির অবসানে ভূমিকা রাখে এবং রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটায়। এর অন্যথায় পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসা প্রায় অসম্ভব। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে সব পক্ষের দৃঢ় ইচ্ছা ও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এবারের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে এবং সে কারণে সবার নজর এখন এর ফলাফলের দিকে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন পুরোপুরিভাবে মেনে চলার ব্যাপারে রাজধানীবাসীর মধ্যে অনেকটাই ঢিলে ঢালা ভাব ও উদাসীনতা লক্ষ্য করা গেছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে দোকানপাট খুলে দেওয়ার জন্য চলছে আন্দোলন। লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার আরোপিত 7 দিনের লকডাউনের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার রাজধানীতে দেখা গেছে অনেকটাই ঢিলে ঢালা ভাব। রাজধানী সহ বিভিন্ন বিভাগে স্বাস্থ্যবিধির বিষয়েও দেখা গেছে উদাসীনতা। গতকালকের তুলনায় আজ রাস্তায় লোক চলাচল বেশি দেখা গেছে। প্রাইভেট কার ও সিএনজি চালিত অটো এবং প্রচুর রিক্সা চলাচল করেছে। অনেক জায়গায় আবার যানজটও দেখা গেছে। তবে রাজধানীর রাস্তায় বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে সিএনজি চালিত অটোরিকশায় ঠাসাঠাসি করে 2-3 গুণ ভাড়া দিয়ে কর্মস্থলে যাতায়াত করেছেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত থেকেছে।
আমরা সাধারণ মানুষ তো বাসেই আসা যাওয়া করি। এখন বাসে যখন আমরা আসতে পারি না, আমাদের তো অনেক টাকা গুনতে হচ্ছে। এখন আমরা সাধারণ মানুষদের উপরে ছাপার হচ্ছে। তো লকডাউন দিলে সবকিছু বিবেচনা করেই দেওয়া উচিত। আমরা আসছে যাত্রাবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত হেঁটে আসছি। ওখান থেকে রিক্সা এখানে আসলাম, ওদিকে রিক্সাও কম, গাড়ি সবই কম।
এদিকে প্রয়োজন ছাড়া মানুষদের বাসা থেকে বের হতে নিরুৎসাহিত করছে প্রশাসন। মাস্ক ছাড়া বের হলে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে মার্কেট খুলে দেবার দাবিতে আজকেও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। মিরপুর এক নম্বর মোড়ে আজ মঙ্গলবার দুপুর 12-12 পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল এলাকায়, বগুড়া শহরে এবং বরিশাল বিভাগীয় নগরীতেও এরকম বিক্ষোভ মিছিল হয়েছে।
লকডাউনের মেয়াদ জন্য আর বৃদ্ধি করা না হয়, আর এই যে দু চার দিন যে কদিন আছে এটা আমাদের সীমিত সময়ের জন্য হলো, আমাদের দোকানগুলো যেন খুলতে দেওয়া হয়।
এর আগে গতকাল সন্ধ্যায় করোনা বিষয়ক সরকারি নির্দেশনা কার্যকর করতে গিয়ে ফরিদপুরের সাতলা উপজেলায় পুলিশের সাথে স্থানীয় জনতার সংঘর্ষে একজন মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে পড়ে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। এমন গুজবে শত শত মানুষ গিয়ে থানা এবং উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেন। পুলিশের ভাষ্য, গতকাল সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত সালতায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে। সংঘর্ষের ঘটনায় 7 পুলিশ সদস্য সহ 10 জন আহত হয়েছেন। পুলিশ ও আনসার সদস্যরা শর্টগানের গুলি, কাদানে গ্যাস এবং এক পর্যায়ে চাইনিজ রাইফেল থেকে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার সংক্ষিপ্ত সংবাদ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো একতরফা দাবি বেইজিং মেনে নেবে না। তিনি চীনের মৌলিক স্বার্থের প্রতি সত্যিকার সম্মান প্রদর্শন করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জর্দানের রাজা তৃতীয় আবদুল্লার সৎ ভাই ও সাবেক যুবরাজ হামজা বিন হুসেন গৃহবন্দী থাকার দাবি করার দুদিন পর রাজা আবদুল্লাহ সংবিধান ও হাশেমি রাজপ্রসাদের প্রতি পুনরায় আনুগত্যের শপথ করেছেন। ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা বিষয়ক বৈঠকে বসল ইরান। আর সময় নষ্ট করা যাবে না বলে পেন্টাগনের সতর্কবার্তা। আগামী সপ্তাহে পরমাণু ক্ষেত্রে 133 সাফল্য উন্মোচন করবে ইরান। তুলে ধরা হবে পারমাণবিক ক্ষেত্রে গত এক বছরের নানা সাফল্য। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি। লকডাউনের মধ্যে আগামীকাল থেকে চলবে গণপরিবহন। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতার বিদায় নিশ্চিত হয়ে গেছে। কোচবিহারের নির্বাচনী সভায় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনায়। খোদা হাফেজ।